الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على السلام حي على السلام حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله
أشهد السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته فنفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين
আর প্রভু প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি মাটি দ্বারা মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, যখন আমি তাকে পুরোপুরি সৃষ্টি করি এবং আমার মুখ দ্বারা তার মধ্যে আত্মার ফুৎকার করি, তখন তার কাছে সিজদা অবনত হও, সিজদা করতে হয়ে তার কাছে অবনত হও। তখন সকল ফেরেশতারা সিজদা করল, কিন্তু ইবলিস করেনি। সে অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। পৃথিবীর সূচনা লগ্ন থেকেই শয়তান এবং মানুষের মাঝে যুদ্ধ চলে এসেছে বা শুরু হয়েছিল। এবং ধর্মীয় ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার ভালোবাসার দৃষ্টি তার উপর পতিত হওয়ার পাশাপাশি শয়তান যুদ্ধের ঘোষণা করে দিয়েছিল বা করেছিল প্রচণ্ড রূপে মানুষের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। তারপর প্রত্যেক যুগে এই ইতিহাস পুনরাবৃত্ত হয়েছে, যখনই নবীদের যুগ এসেছে তখনই এই ইতিহাস পুনরাবৃত্ত হয়েছে এবং এখনো পুনরাবৃত্ত হচ্ছে। নবীগণ যখন পৃথিবীতে আবির্ভূত হন তখন তারা এসে মানুষকে খোদাতালার পানে পরিচালিত করার জন্য তারা পথ প্রদর্শন করে থাকেন, আর শয়তান এর মাঝে বিকৃতি এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপচেষ্টা করে, পূর্বেও করেছে এখনো করছে। বিভিন্ন রীতি এবং পদ্ধতি, বিভিন্ন অজুহাত, লোভ লালসা এবং ভয় ভীতির মাধ্যমে পথভ্রষ্টতার পথে পরিচালিত করার চেষ্টা করে। পবিত্র কোরআনে অগণিত স্থানে এ বিষয়ের উল্লেখ রয়েছে। মানুষ এবং আদমের সৃষ্টির সাথে সাথে শয়তান তার যে ষড়যন্ত্র তা করতে আরম্ভ করে। পবিত্র কোরআনে সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সূরা নাস পর্যন্ত শয়তানের উল্লেখ করে আল্লাহ তাআলা তার আক্রমণ থেকে সাবধান থাকার জন্য বলেছেন এবং বাঁচার নির্দেশ দিয়েছেন, পাশাপাশি দোয়াও শিখিয়েছেন। হে আল্লাহ, আমাদেরকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করো এবং সর্বদা তোমার আশ্রয়ে আমাদেরকে আশ্রিত রাখো। এই আয়াত যা আমি তেলাবাত করেছি এতে আল্লাহ তাআলা মানুষকে তার প্রিয়ভাজন এবং নৈকট্যপ্রাপ্ত হওয়ার ঘোষণা করেছেন তার সৃষ্টির সাথে সাথে। আর ফেরেশতাদের মধ্যে আর ফেরেশতাদেরকে তার পরিপূর্ণ আনুগত্যকারী এবং এতাত করার নির্দেশ দিয়েছেন। তখন শয়তান অত্যন্ত অহংকার এবং তাকাব্বর বশত বলেছে যে আমি এমন মানুষকে সিজদা করব যাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, অপরদিকে আমি তো এর চেয়ে বড়, এর তুলনায় শ্রেষ্ঠ। পরবর্তী আয়াতে এর উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করেন তার মধ্যে এই যোগ্যতা রেখেছেন যার দ্বারা সে খোদাতালার রঙে রঙিন হয়ে খোদাতালার নৈকট্য প্রাপ্তির সর্বোচ্চ মোকামে পৌঁছতে পারে। তার ফেরেশতারাও খোদাতালার পক্ষ থেকে তার সেবায় নিয়োজিত হয়েছেন। অতএব যখন আল্লাহ তাআলা তার নবীদের আবির্ভূত করেন, প্রেরণ করেন, তখন সবচেয়ে বেশি তারাই অর্থাৎ নবীগণই আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হন। আর এ কারণে আল্লাহ তাআলার ইলহাম, ওয়াহি এবং রুহুল কুদুস বা ফেরেশতা দ্বারা তারা অংশ লাভ করেন। ফেরেশতাদের পুরো ব্যবস্থাপনা তাদের সমর্থনে বা সেই নবীর সমর্থনে দণ্ডায়মান হয় এবং এর ফলশ্রুতিতে তার কাজের মধ্যে যে ফলাফল সৃষ্টি হয় বা দেখা যায় তা সেই নবীর উদ্দেশ্যকে উন্নতির পানে ক্রমশ ধাবিত করে বা নিয়ে যায় যে উদ্দেশ্য নিয়ে তিনি এই ধরায় আবির্ভূত হয়েছেন। আল্লাহ তাআলার একটি বিশেষ তাকদীর তখন বহমান হয়। আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে বাশার বলে এবং বিভিন্ন স্থানে আদম শব্দ ব্যবহার করে এই বিষয়টি আসলে বর্ণনা করেছেন যে মানুষকে খোদা তাআলা আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। তাই সমগ্র বিশ্ব এবং অন্যান্য সকল সৃষ্টি তার সেবায় নিয়োজিত করেছেন। অতএব যখন একজন মানুষ আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তির যে মর্যাদা এটি লাভ করেন এবং নবুয়তের পদমর্যাদায় উপনীত হয়ে নিজের বা সে যুগের আদমে পরিণত হন, তখন খোদাতালার সাহায্য এবং সমর্থন কত বেশি তার সাথে থাকে এটি ধারণা করাও মানুষের চিন্তা চেতনার ঊর্ধ্বে। আমরা দেখি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের উপর চরম জুলুম নির্যাতন হয়েছে এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে মদিনার উপর কাফেররা আক্রমণ করার নিয়তে তারা সৈন্যবাহিনী গঠন করেছিল, তারপর বদরের ময়দানে বদরের প্রান্তরে সেখানে তারা সমবেত হয়, তখন কিভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের পক্ষে যুদ্ধের যে ফলাফল সেটা পাল্টে দিয়েছিলেন। প্রত্যেক মুহূর্তে জামাতি পর্যায়েও আমরা এই দৃশ্য দেখতে পাই এবং ব্যক্তিগত পর্যায়েও নবীদের সাথে এই ব্যবহার আমরা দেখতে পাই। হুনায়নের যুদ্ধেও এই দৃশ্য আমরা দেখেছি। প্রত্যেক সময়ই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার এবং মুমিনদের সাহায্য করেছেন, সমর্থন দিয়েছেন। এবং ইসলামের ইতিহাসে এ ধরনের অগণিত ঘটনা রয়েছে যার থেকে জানা যায় যে মুসলমানদের প্রাথমিক যে অবস্থা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বদা ফেরেশতাদের একটি দল ছিল, সর্বদা তারা সাহায্য করেছে। হ্যাঁ, নিঃসন্দেহে মুসলমানদের মুসলমানরা প্রাণও হারিয়েছে, তাদের অর্থ সম্পদের ক্ষতি হয়েছে, কিন্তু ইবলিসের দল তা কখনোই নিজেদের ষড়যন্ত্রে তারা সফল হয়নি। ইবলিস এবং শয়তানের অনুসারীরা অনুচররা তারা নিজেদের চেষ্টা প্রচেষ্টা করে গেছে যে কিভাবে কোন না কোনো ভাবে কুমন্ত্রণা দিয়ে আল্লাহ তালার বান্দাদের হৃদয়ে তারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে, তাদেরকে ভয় ভীতি দেখিয়েছে, হত্যা খুন এবং অর্থ সম্পদের ক্ষতির মাধ্যমে তাদের পরীক্ষা করেছে।
প্রকাশ্য এবং গুপ্ত উভয় প্রকারের আক্রমণের মাধ্যমে তাদের ভেদ ত্রস্ত করার চেষ্টা করেছে। তাই বিরোধীদের নবীকে না মানা এবং শয়তানের নিয়ন্ত্রণে জীবনযাপন করা, এটি তাদের অহংকারের ফলাফল, আর যে কারণে যা তাদেরকে পণ্যের বা নেকির দিকে অগ্রসর হতে দেয় না। সবসময় তাদের উত্তরে এটি হয়ে থাকে যে এই নবুয়তের দাবিদার এবং খোদার দিকে যে ডাকে এবং তার মান্যকারীরা তো নিজ এবং দরিদ্র, আর আমরা বড় মানুষ, আমরা জ্ঞানী, ধর্মের জ্ঞান আমরা বেশি রাখি। তাই আমরা কিভাবে এই জামাতের অন্তর্ভুক্ত হতে পারি বা এ ব্যক্তির হাতে বয়াত করতে পারি? আজও এই যুগে যারা যোগ ইমামকে মানে না, সেই মানার পেছনে মূল না মানার পেছনে মূল কারণ হল তাদের অহংকার। অতএব আল্লাহ তাআলা যেখানে ফেরেশতাদের বলেছেন যে আমি যে মানুষ সৃষ্টি করেছি তার সামনে সেজদা করো, এটি বাহ্যিক কোন সেজদা ছিল না। বাহ্যিক সেজদা তো শুধু খোদা তাআলাকে করা হয়। এর অর্থ হল এই পৃথিবীতে ধর্মের প্রসার এবং প্রচারের জন্য আমি যে ব্যক্তিকে প্রেরণ করেছি তার কামেল আনুগত্য করার মাধ্যমে তার যে পরিকল্পনা এবং মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে সাহায্য করো, আর শয়তানি পরিকল্পনাকে এবং ষড়যন্ত্রকে কখনো সফল হতে দেবে না। শয়তান যেন তার উদ্দেশ্য এবং লক্ষ্য কখনো অর্জন করতে না পারে। শয়তানি বা শয়তানের সকল ষড়যন্ত্র এবং পরিকল্পনাকে ব্যর্থ করার ক্ষেত্রে নবীকে সাহায্য করো, তার হাতকে দৃঢ় করো, আর নেক ফিতরত এবং নেক মানুষের হৃদয়ে নবীর পয়গাম, নবীর বাণী, আর তার পেছনে খোদার যে সমর্থন রয়েছে সেটি চেনানোর চেষ্টা করো, যেন তারা সত্যকে চিনতে পারে এবং সত্য বুঝে তার জামাতে বা জামাতভুক্ত হতে পারে। তখন এরাও নিজেদের ভিতর রূহ ফুৎকারের বা আত্মার যে ফুৎকার তার দৃশ্য দেখবে, খোদার ভালোবাসার দৃষ্টান্ত দেখবে, তারা নিজেদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত হতে দেখবে, আর জান্নাতের ওয়ারেস বা উত্তরাধিকারী হবে। নবীর বাণী পৃথিবীতে প্রচার এবং প্রসারের জন্য ফেরেশতা মানুষকে এই নির্দেশ দেয় যে তোমরা এ ব্যক্তির সাহায্যকারী হও, নেক প্রকৃতির মানুষের হৃদয়ে প্রেরণা জাগায় ফেরেশতা। আর এখানেই সকল ফেরেশতা নবীর সমর্থনে ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন বা আজমাইন তারা এই ঘোষণা করে, অর্থাৎ ফেরেশতা যে সিজদা করেছে এই আয়াতে সেই দৃশ্যই বর্ণিত হয়েছে। আর অলৌকিক এবং অসাধারণ বরকত নবীর কাজে দেখা যায়, আর ফেরেশতা প্রকৃতির মানুষ ও এই সেজদার দৃষ্টান্ত স্থাপন করেন, আর যা আনুগত্যের সেজদা, যা এতাতের সেজদা, যারা নিজেদের সকল শক্তির যোগ্যতাকে নিয়োজিত করে নবীর কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নবীর জন্য তারা সুলতানে নসির হয়ে যান, নবীর সাহায্যকারী হাত হয়ে যান তারা, এবং তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার তারা কারণ হন। এই যুগে আমরা দেখি যে রসুল করিম সাল্লামের প্রকৃত এবং নিষ্ঠাবান প্রেমিকের সাথে কি ব্যবহার হচ্ছে খোদা তালার, যাকে আল্লাহ তালা আদম হিসাবে সম্বোধন করেছেন, আল্লাহ তালা তাকে আদম আখ্যা দিয়েছেন। তিনি হযরত মুসা আলাইহিস বলছেন যে স্মরণ রেখো যে আল্লাহর প্রেরিত ব্যক্তিকে অসম্মান করা এটি খোদাকে অসম্মানের নামান্তর। আমাকে গালি দিতে পারো তোমরা, তোমরা স্বাধীন, কেননা স্বর্গীয় রাজত্ব তোমাদের দৃষ্টিতে কোনো অর্থ রাখে না। তাই আজও যারা সত্যের মোকাবেলা করছে, বিরোধিতা করছে, খোদার বিরোধিতা করছে, মসিমদ এবং তার জামাতের বিরোধিতা নয়, তিনি আরো বলেন, আরেক জায়গায় বলেন যে প্রকৃত খেলাফত আমার, অর্থাৎ আমি আল্লাহ তাআলার খলিফা। নিজ একটি ইলহামের কথা তিনি উল্লেখ করেছেন যে আরাদতু আন আস্তাখলিফা ফখলাক্তু আদম আদমা খলিফাতাল্লাহি সুলতান, আমি আমার খলিফা নিযুক্ত করার ইচ্ছা হলে আদম সৃষ্টি করলাম যিনি আল্লাহর খলিফা এবং সুলতান অর্থাৎ বাদশাহ। তিনি বলেন যে আমাদের খেলাফত হল আধ্যাত্মিক আর স্বর্গীয় জাগতিক কিছু নয়। সুতরাং আদমের এই যে সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা তাকে রাসূলুল্লাহর দাসত্বের কারণে দান করেছেন, আর এই মকাম এবং মর্যাদা দেওয়ার পর আল্লাহর সুন্নত এবং নিয়ম অনুসারে তিনি ফেরেশতাকে নির্দেশ দেন যে আদমের সামনে সেজদা করো, এই বিশেষ মানুষকে সেজদা করো যাকে আমি আমার ধর্মের প্রসারের জন্য বেছে নিয়েছি বা নির্বাচিত করেছি। অসাধারণ সাহায্য সমর্থনের ধারা সূচিত হয় হযরত মুসা আলাইহিসসালামের সমর্থনে এবং এক ব্যক্তি কোটিতে পরিণত হয়েছেন। ইলহামে তাকে এই আশ্বাস দেয়া হয়েছে যে আমি তোমার সাথে আর আমার ফেরেশতা তোমার সাহায্যের জন্য সদা প্রস্তুত। আল্লাহ তাআলা তাকে বলেছেন ইন্নি মাআর রাসূলি আকুম ওয়া ইয়ানসুরুহুল মালায়েকা, আমি আমার রাসূলের সাথে দণ্ডায়মান আছি এবং ফেরেশতা তার সাহায্য করবে, অর্থাৎ আমি আমার রাসূলের সাথে আছি, ফেরেশতা তাকে সাহায্য করবে। আর খোদার এই সাহায্য অতীতের কোন কাহিনী নয়, বরং স্বীয় প্রতিশ্রুতি অনুসারে আজও আমরা খোদার সাহায্যের দৃষ্টান্ত দেখছি। শয়তানও নিজ কাজ অব্যাহত রেখেছে আর ফেরেশতারাও। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মাধ্যমে মানুষের বক্ষ উন্মোচিত করেন তখন সকল প্রতিবন্ধকতা দূরীভূত হয়, সকল বাধা চলে যায়। এক জায়গায় জুলম এবং অত্যাচার করে জামাতকে চাপা দেওয়ার চেষ্টা হলে অন্যত্র নতুন নতুন জামাত আল্লাহ তাআলার ফজলে সৃষ্টি হয় এবং জন্ম নেয়। সম্প্রতি আল ফজলে আমি একটা ঘটনা পড়ছিলাম আরবদের সম্পর্কে, নদীম সাহেব যে পৃষ্ঠা লেখেন তাতে হেলমি শাফি সাহেবের আহমদীয়ত গ্রহণের কাহিনী ঘটনা তিনি উল্লেখ করেছেন, যে কিভাবে খোদা তালা তাকে আহমদীয়তের প্রতি আকৃষ্ট করেছেন তা উল্লেখ হয়েছে। মোস্তফা সাহেব সাহেব যিনি পূর্বেই আহমদী ছিলেন শাফি সাহেবের পূর্বে, সানা মরুভূমিতে যে কোম্পানিতে তারা কাজ করতেন তাদের দেখা হয় পরস্পরের সাথে। তিনি বলেন যে আমি দেখতাম যে যুবক অন্যদের থেকে পৃথক এবং ভিন্ন ধরনের জীবনযাপন করে রীতিমতো নামাজও পড়ে। প্রথমে আমি ভাবলাম যে এই ব্যক্তি হয়তো বাহাই বা অন্য কিছু সবের রীতিমতো নামাজ পড়ে, পরে ভাবলাম যে বাহাই হতে পারে না। আরো কিছু ফেরকার কথা মাথায় আসলো যে হয়তো অমুক ফেরকার সাথে সম্পর্ক, অবশেষে তার সাথে যোগাযোগ বাড়ালাম। ইসলামের যে দৃষ্টিভঙ্গি তিনি আমার সামনে উপস্থাপন করতেন, সেই যুবক যে যুক্তি আমার সামনে তুলে ধরতেন, মোস্তফা সাবের সাহেবের কথা বলছেন, যে সেই যুক্তি সাবের সাহেবের এমন যে আমার কাছে এর কোনো উত্তর ছিল না। আলেমদের কাছে উত্তর খুঁজতাম, কিন্তু তারা সন্তোষজনক কিছু বলতে পারতো না। একবার সেখান থেকে কাজ ছেড়ে আমি ফিরে আসি, তিনি আমার বই পুস্তকের যে বাক্স আছে আমাকে দেন। তিনি বলেন যে এই শর্তে নিয়ে যাব যে আমি পড়ব, আর তাতে কোরআনের যে তাফসির আছে 5 খণ্ডের এবং অন্যান্য বই পড়েছে, ইসলামী নীতি দর্শনও পড়েছে। ইনি বলেন যে প্রত্যেকটি বই পড়ে গায়রাহমদি আলেমদের বা শিক্ষিতদের অভ্যাস মোতাবেক তারা মুসলিমদের বই পড়ে আপত্তি তালাশ করে, আর আজকাল পাকিস্তানে শুধু এই কাজেই হচ্ছে, বই বের করে বই সম্পর্কে আপত্তি করে, আর আপত্তি কারক যে ধরনের বাজে আপত্তি করে তা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তার জ্ঞানের জ্ঞান শূন্যতা এটি, বা জ্ঞান স্বল্পতার প্রমাণ। নেক ফিতরতের অনুসরণ না করে এরা শয়তানের অনুসরণ করছে। ইনি বলেন যে আমিও পরে আপত্তি তালাশ করছিলাম, আর আপত্তির বের করে আলেমদের কাছে আমি এর সম্পর্কে প্রশ্ন করলে আমি আশ্বস্ত হতাম না। ইনি বলেন এরপর ইসলামী নীতি দর্শন আমি পড়ি। ইসলামী নীতি দর্শন পড়ার পর আমার হৃদয়ে ভূমিকম্প আসে, তুফান সৃষ্টি হয়। আমার পিতাকে আমি বললাম, উনি জিজ্ঞেস করলেন এই বইয়ের লেখক কে হতে পারে। আমার পিতা বলেন ইনি কোন অলিউল্লাহ হবেন। ইনি বলেন যে এই বইয়ের উপর আপত্তি করা আমার জন্য সম্ভব ছিল না, এত অসাধারণ কথা আল্লাহর অসাধারণ নৈকট্য প্রাপ্ত কোন ব্যক্তি লিখতে পারেন, কিন্তু আমি আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার জন্য, তার পিতা বললেন আমি বৃদ্ধ, আমার জন্য কবুল করা সম্ভব নয়। তখন হেলমি সাহেবের হৃদয়ে ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে, নেক ফিতরত মানুষ ছিলেন, আপত্তি সন্ধান সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে সত্য চেনার তৌফিক দেন এবং তিনি বয়ান করেন। এমন অগণিত ঘটনা আছে, আজও অনেকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে হেদায়েত দেন, স্বপ্নের মাধ্যমে যে বাণী পয়গাম মানুষের কাছে পৌঁছে তাতে কোনো মানবীয় দখল থাকে না, মানুষের কোনো হস্তক্ষেপ থাকে না, তো সেই ব্যক্তির সমর্থনে এটি ফেরেশতাদের কাজ যা খোদা তাআলা তার প্রেরিতদের জন্য প্রকাশ করে থাকেন বা প্রেরিতদের কাজে নিয়োজিত রাখেন। আর এইভাবে নেক ফিতরত মানুষ সত্যের দিকে ক্রমশ আকর্ষিত হতে থাকে। অপরদিকে শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা প্রবল ভয়াবহ বিরোধিতা অব্যাহত রাখে, তারা নিজ কাজ জারি রাখে বিরোধিতার এবং বাধা সৃষ্টি করে। আর এর পিছনে একমাত্র যে বিষয় কাজ করে তা হল তাদের অহংকার, যা খোদাতালা কোরআনে চিহ্নিত করেছেন। ফেরেশতার জামাত থেকে বেরিয়ে গিয়ে বিদ্রোহ করে তারা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। খোদার বান্দারা ঐশী বৈশিষ্ট্য এবং গুণাবলীর প্রতিচ্ছবি হয়ে থাকেন, প্রতিবিম্ব হয়ে থাকেন। খোদার সাথে তাদের সম্পর্ক ক্রমশ দৃঢ় এবং মজবুত হয় এবং তাদের আধ্যাত্মিক উন্নতি হতে থাকে। আর এভাবে জাগতিক বিষয়, জাগতিক কাজকর্ম খোদার সন্তুষ্টির অধীনে করে এবং তারা আধ্যাত্মিক উন্নতি করে। এভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এর একটি ব্যাখ্যা এক জায়গায় যেভাবে পেশ করেছেন আপনাদের সামনে আমি তুলে ধরছি। তিনি বলেন যে অহংকার এমন একটি সমস্যা, এমন একটি বিপত্তি, এমন একটি বলা যে মানুষের পিছু ধাওয়া ছাড়ে না। এটি স্মরণ রেখো যে অহংকার শয়তানের পক্ষ থেকে আসে, আর অহংকারী অবশেষে শয়তান হয়ে যায়। মানুষ যতদিন এই পথ থেকে সম্পূর্ণভাবে দূরে না যাবে, সে কখনো সত্য গ্রহণ করার যে কল্যাণ ধারা আছে সেটি লাভ করতে পারে না। সত্যের যে বাণী তা সে কখনো গ্রহণ করতে পারে না, আর ঐশী কল্যাণ ধারা থেকে সে কোনোভাবে লাভবান হতে পারে না এই অহংকারের বর্তমানে। আর এটি সেই বিরোধিতার ফল যা সে নবীর করে থাকে। যত ইবাদতেই করুক, যত সেজদাই করুক, তার কোনো লাভ হয় না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে আমার বিরোধিতা করতে করতে সেজদা, আমার বিরুদ্ধে অভিশাপ দেওয়ার জন্য সেজদা করতে করতে নাকও যদি তোমাদের গলে যায়, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তিনি আরো বলেন যে এই অহংকার সেই ব্যক্তির সত্য গ্রহণের পথে বাধা। তাই কোনোভাবে অহংকার করা উচিত নয়। জ্ঞান, সম্পদ, সম্মান, প্রতিপত্তি, বংশ, পরিবার বা খানদানের ক্ষেত্রেও নয়, বেশিরভাগ অহংকার এই সমস্ত বিষয় থেকেই উদ্ভূত হয়। যতদিন মানুষ এই সমস্ত অহংকার থেকে নিজেকে পরিচ্ছন্ন করবে না, ততদিন সে আল্লাহ তাআলার পবিত্র দৃষ্টিতে পছন্দনীয় এবং মনোনীত হতে পারে না। আর সেই ঐশী তত্ত্বজ্ঞান যা কামনা বাসনার বিষকে জ্বালিয়ে ছাই করে দেয়, সেই পর্যায়ে মানুষ পৌঁছতে পারে না। অন্তঃসার শূন্য জ্ঞান তাদের থাকে, কিন্তু তত্ত্বজ্ঞান লাভ হয় না। তিনি আরো বলেন যে অহংকার শয়তানের অংশ, এটি খোদা পছন্দ করেন না। শয়তানও এই অহংকারই করেছিল আর নিজেকে হযরত আদম থেকে বড় ভেবেছে আর বলে বসেছে যে আনা খায়রু মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার তুলনায় শ্রেয়, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছে তাকে মাটি কাদা থেকে, আর এর ফলে সে খোদার দ্বার থেকে প্রত্যাখ্যাত হয়। তাই সবাইকে এটি থেকে বাঁচার চেষ্টা করা উচিত। যতদিন কামেল তত্ত্বজ্ঞান লাভ না হয়, মানুষ স্খলিত হতে থাকে কিন্তু বোঝে না। কিন্তু যে ব্যক্তির ঐশী তত্ত্বজ্ঞান লাভ হয়, সে স্খলিত হলেও কিছুটা খোদা তাআলা তার হেফাজত করেন, তাকে তিনি বাঁচান বা রক্ষা করেন। অতএব এই যে বিরোধী নবীদের, যারা বিরোধী বা মসীহ মওউদের যে বিরোধী রয়েছে, এই বিরোধিতার কারণ হলো তাদের অহংকার। এরা কখনো খোদার নিরাপত্তার বেষ্টনীতে আশ্রয় পেতে পারে না, বরং শয়তানের কোলে তারা ঠাই নেয় এবং আশ্রয় নেয়। তিনি বলেন আদম আলাইহিস সালাম যখন স্খলিত হন, তখন দুর্বলতা স্বীকার করেন এবং বুঝতে পেরেছেন যে ঐশী কৃপা ছাড়া আর কিছু আমাকে রক্ষা করতে পারে না। তাই দোয়া করে খোদার কৃপা ভাজন হয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রভু, আমরা নিজ প্রাণের উপর জুলম করেছি, যদি তুমি হেফাজত না করো, তোমার রহমত যদি আমাদের হেফাজত না করে, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। হায়, এ কথা যদি তারাও বুঝত যারা উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত হওয়ার দাবি করে, আর যে মসীহ মওউদ আসার রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, আর যে ব্যক্তি খোদার সাহায্য সমর্থনে সজ্জিত হয়ে প্রেরিত হয়েছেন, তাকে মানার পরিবর্তে তার বিরোধিতা আরম্ভ করেছে। বিদ্রোহী ভাবাপন্ন মানুষের অনুসরণ করে যুগ ইমামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টার পরিবর্তে তাকে মানার প্রতি আপনারা মনোযোগ দিন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বারবার বলেছেন যে যদি এটি ঐশী জামাত না হতো, তাহলে কবে ধ্বংস হয়ে যেত। সুতরাং মসীহ মওউদের বিরোধিতার পরিবর্তে আদমের যে দোয়া ছিল তা নিয়ে একটু ভাবুন, চিন্তা করুন। আজও আপনারা টেলিভিশনে দেখছেন, লাহোরের দুটো মসজিদে আক্রমণ হয়েছে, মডেল টাউন এবং দারুজিকেরে ভয়াবহ আক্রমণ করেছে, কুন্দ্রিতেও মিছিল বের করা হয়েছে আমাদের বিরুদ্ধে। পৃথিবীর অন্যান্য স্থানেও মৌলবীদের অন্ধ অনুকরণে বিভিন্ন দেশে আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা হচ্ছে। এই বিরোধিতা কি কোনোভাবে আহমদীয়তকে নির্মূল করতে পারবে? পূর্বে কখনো বিরোধিতার ফলে আহমদীয়ত কি ধ্বংস হয়েছে? মোটেই নয়, কখনো ধ্বংস হতে পারে না। হ্যাঁ, এদেরকে অবশ্যই খোদাতালার শাস্তি এবং আল্লাহ তাআলার শাস্তি এবং আজাব এদের উপর পতিত হবে। আমাদেরকে নসিহত করতে গিয়ে মসিহ মত বলেন যে দোয়া এমন একটি বিষয়, এমন একটি জিনিস যে আদমের যখন শয়তানের সাথে যুদ্ধ হয় তখন দোয়া ছাড়া অন্য কোনো অস্ত্র কাজে আসেনি। অবশেষে শয়তানের বিরুদ্ধে আদম যে জয়যুক্ত হয়েছেন তা দোয়ার মাধ্যমে হয়েছে। তিনি আরো বলেন আমাদের দৃঢ় বিশ্বাস যেভাবে সূচনাতে দোয়ার মাধ্যমে শয়তানকে আদম পরাস্ত করেছেন একইভাবে এখন শেষ যুগে দোয়ার মাধ্যমেই বিজয় দান করবেন, তরবারির মাধ্যমে নয়। প্রথম আদম শয়তানের বিরুদ্ধে বিজয় পেয়েছেন দোয়ার মাধ্যমে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা নিজ প্রাণের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং দয়াদ্র না হও তাহলে আমরা যে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হব। মসিহমদ বলেন যে দ্বিতীয় আদমকেও, অর্থাৎ হযরত মসিহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে, যাকে আল্লাহ তাআলা দ্বিতীয় আদম আখ্যায়িত করেছেন, যিনি শেষ যুগে শয়তানের সাথে শেষ যুদ্ধ করছেন, দোয়ার মাধ্যমে তিনি বিজয় লাভ করবেন। সুতরাং এই যে শত্রুতা বাড়ছে, বরং কোন স্থানে শত্রুতা কয়েক গুণ বেড়ে গেছে, সামান্য শত্রুতা নয়, আর এই শত্রুতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আমাদেরকে দোয়ার দিকে, দোয়ার প্রতি অনেক বেশি মনোযোগ দিতে হবে। খোদা তালার ফজল, খোদার এটি অনুগ্রহ যে সকল বিরোধিতা সত্ত্বেও জামাত বড় হচ্ছে, সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও, শয়তান সকল পথে সকল ষড়যন্ত্র করছে, তা সত্ত্বেও নেক ফিতরত বা নেক প্রকৃতির মানুষ এবং ফেরেশতা কাজ করছে এবং তাদের প্রেরণায় নেক ফিতরত মানুষ জামাতের অন্তর্ভুক্ত হচ্ছে। সূরা আরাফে যে দোয়া শেখানো হয়েছে যে রব্বানা যালামনা আনফুসানা পাল্লাম তাকফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন, এই দোয়ার মাধ্যমে খোদার নৈকট্য লাভ, বরকত লাভ এবং শয়তানের প্রতিটি আক্রমণ থেকে বাঁচার জন্য দোয়ার দিকে এবং আমাদের সংশোধনের দিকে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আমাদের অনেক বেশি মনোযোগ নিবদ্ধ করতে হবে। আরেক জায়গায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে ঐশী প্রজ্ঞা আদমকে এমনভাবে সৃষ্টি করেছে যে সূচনাতেই তার সাথে তার দুটো সম্পর্ক, আর একটি সম্পর্ক আল্লাহর সাথে, যেভাবে কোরআনে আল্লাহ বলেছে ফাজা সাওয়াইতুহু ফানাফাক্তু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, যখন আমি তাকে সঠিক সুঠাম রূপ দেই এবং তাতে আমার রূপ উৎকার করি তখন এই ফেরেশতারা তোমরা তার সামনে তার সেজদা করো। মুসলিমত বলছেন যে উল্লিখিত আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা আদমে তার জন্মের সাথেই নিজ রূহ এবং আত্মার ফুৎকার করে তার ফিতরত এবং প্রকৃতিকে, আল্লাহ তাআলার ফিতরত এবং প্রকৃতির সাথে একটা সম্পর্ক স্থাপন করেছেন। আর এটি এই জন্য হয়েছে যেন মানুষ প্রকৃতিগতভাবে খোদার সাথে সম্পর্ক রাখতে পারে, খোদার সাথে যেন প্রকৃতিগতভাবে সহজাতভাবে সম্পর্ক স্থাপিত হয়। আর দ্বিতীয়ত যে বিষয় আবশ্যক তা হল সে সকল লোকদের সাথেও প্রকৃতিগত সম্পর্ক স্থাপিত হয় যারা মানব জাতি আখ্যায়িত হবে, কেননা তাদের আদমের হাড় থেকে তাদের হাড়, আদমের মাংস থেকে তাদের মাংস, তাই তাদের আদমের সেই রূহ থেকে তাদের অংশ পাওয়া চাই যা আদমের ভিতর ফুৎকার করা হয়েছে। তো এই হলো আমাদের দায়িত্ব, আল্লাহর সাথে সম্পর্ককে আরো দৃঢ় করুন। আর আমাদের এই সম্পর্ক যদি সঠিক হয়, সত্য হয়, তাহলে আদমের এই যে ফিতরত প্রকৃতি, এটি আমাদের ফিতরতের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবে, একইভাবে মানবাধিকার প্রদানের প্রতিও আমাদের দৃষ্টি যাবে। আর এই মিশনকে, সেই মিশনকে এগিয়ে নিয়ে যান যে মিশন নিয়ে মসীহ মওউদ আবির্ভূত হয়েছেন। কিন্তু শয়তানের চেলাদের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করার কথা বলেছেন। আমি যেভাবে বলেছি যে বিরোধিতার তুফান ক্রমশ জোরালো হচ্ছে, লাহোরে মসজিদে যে আক্রমণ হয়েছে ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো সামনে আসেনি, কিন্তু অনেকে শাহাদত বরণ করেছেন এবং অনেকের অবস্থা অত্যন্ত খারাপ, দারুজিকের পুরো চিত্র এখনো স্পষ্টভাবে সামনে আসেনি, জানা নেই কতজন শহীদ হয়েছেন, কেননা সবাই জুমার জন্য এসেছিলেন, জুমার নামাজের জন্য, বিস্তারিত চিত্র পরে আসলে বোঝা যাবে, কিন্তু অনেকেই শাহাদত বরণ করেছেন। আল্লাহ শহীদদের পদমর্যাদা উন্নীত করুন, আহতদের জন্য দোয়া করুন, আল্লাহ তালা তাদেরকে আরোগ্য দান করুন। শোচনীয় অবস্থা, ক্রিটিক্যাল অবস্থা, অত্যন্ত জটিল পরিস্থিতি। এই যে সমষ্টিগতভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে বিরোধীরা, আল্লাহ তাআলা অবশ্যই এর প্রতিশোধ নেয়ার পুরো শক্তি রাখেন। কিভাবে তিনি তার শক্তি প্রকাশ করবেন, কিভাবে এই ফাসাদি এবং অত্যাচারীদেরকে, জালেমদেরকে ধৃত করবেন, তা তিনি ভালো জানেন। কিন্তু এরা যারা খোদার আত্মাভিমানকে বারবার চ্যালেঞ্জ করছে এবং অত্যাচারের সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে, আল্লাহ তালা তাদেরকে শিক্ষণীয় দৃষ্টান্তে পরিণত করুন। মানুষ এটি দেখে যেন শিক্ষা নেয়, ইনশাআল্লাহ এটি অবশ্যই হবে। আমি যেভাবে বলেছি যে আপনারা দোয়ায় বেদনা সৃষ্টি করুন, তাদের অহংকার, তাদের আত্মভরিতা এবং শক্তির যে অহমিকা, তাকে আল্লাহ তাআলা নিজ শক্তি এবং কুদরত প্রকাশ করে যেন চূর্ণ বিচূর্ণ করেন, মাটিতে মিশিয়ে দেন। আল্লাহ তাআলা আহমদীদের ইমান এবং বিশ্বাসকে দৃঢ়তর করুন, আর এই পরীক্ষা কখনো যেন আমাদের ইমানকে দুর্বল করতে না পারে। সারা পৃথিবীর আহমদের, পাকিস্তানের আহমদীদের জন্য অনেক দোয়া করুন, এভাবে মিশরের আহমদীদের জন্য দোয়া করুন, অনেক দোয়ার প্রয়োজন। আল্লাহ তাদের হেফাজত করুন। ভারতেও সম্প্রতি
দু তিনজন আহমদের উপর মিথ্যা অপবাদ আরোপ করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের জন্য আপনারা দোয়া করুন, তাদেরকেও দোয়ায় স্মরণ রাখুন। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী এ সকল যারা কারাবন্দী এবং আহত এবং শহীদদের কোরবানি কখনো বিফল এবং ব্যর্থ হবে না, আর শয়তান এবং তার অনুচররা কখনোই সফলতার মুখ দেখবে না। আল্লাহ তাআলা আমাদের প্রতিও দয়া করুন এবং ভবিষ্যতের সকল বিপদাবলী থেকে আমাদের প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করুন।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر